শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জেল থেকে মুক্তির বিষয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল ভিভিপ্যাট মামলায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল দেশের 21টি বিরোধী দল।
রয়েছে মিয়ানমারে রয়টার্স এর দুজন সাংবাদিকের মুক্তি বিষয়ে বাংলাদেশের সাংবাদিকদের প্রতিক্রিয়া।
বলা হয় রাষ্ট্রীয় গোপন তথ্য, সব তথ্যই তো রাষ্ট্রীয়, এখন তাইলে সাংবাদিকতা তো আর করা যাবে না এই আইন থাকলে।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। রয়টার্সের যে দুই সংবাদকর্মীকে মিয়ানমারের উপনিবেশিক আমলে সরকারি গোপন তথ্য আইনে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে এখন মুক্তি দেওয়া হয়েছে। ওয়াওলোন এবং কিয়াও সো ভু সেই হাজার হাজার কারাবন্দির সঙ্গে মুক্তি পেলেন। প্রেসিডেন্ট উইন মিন্ট যাদেরকে কিনা এপ্রিলের 17 তারিখে শুরু ঐতিহ্যধারার নববর্ষ পালনের কাছাকাছি সময়ে সরকারের বাৎসরিক ক্ষমা মঞ্জুরির অংশ হিসেবে মুক্তি দিলেন। ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার থেকে বের হওয়ার সময় সমবেত সাংবাদিকবৃন্দ তাঁদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। ওয়ালোন কর্তব্য পালন অব্যাহত রাখারই প্রত্যয় ব্যক্ত করেন। সতীর্থদের উদ্দেশ্য করে বলেন, আমার আর তর্স হয়েছে না, কখন গিয়ে তড়িঘড়ি কাজ শুরু করব আবার সে কথা ভেবে। এ দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করা হয় সেপ্টেম্বর মাসে এবং তাদেরকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। উত্তর পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সংবাদ সংগ্রহ ও তা পরিবেশন করছিলেন তারা, যে অভিযানের তাড়া খেয়ে 7 লক্ষ রোহিঙ্গা মুসলিম 2017 আগস্ট মাসে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে গিয়ে হাজির হন। এ দুই সাংবাদিককে গ্রেফতার করা হয় ওই বছরেরই ডিসেম্বর মাসে ইয়াঙ্গুনের একটি রেস্তোরাঁ থেকে। তারা যখন কিনা ওই রেস্তোরাঁয় দুই পুলিশকর্মীর সঙ্গে দেখা করেন যারা ওদের সঙ্গে কিছু কাগজপত্র লেনদেন করেন। ইন্দিন গ্রামের 10 রোহিঙ্গাকে পুলিশ ও সৈন্যরা যে নৃশংসভাবে হত্যা করে ওই দুই সাংবাদিক সে ব্যাপারে খোঁজ খবর করছিলেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান আজ মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। ওদিকে যখন কোনো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে পরিচালিত রবার্ট মোলারের রিপোর্ট কাটছাঁট করে সংক্ষিপ্ত কলেবরে নিয়ে আসার আগের অবয়বে যা ছিল সেটা দেখার বা পড়ার সুযোগ নিয়ে উত্থিত বিরোধ নিষ্পত্তির চেষ্টায় দুপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার। সোমবার রাতে প্রতিনিধি পরিষদের বিধায়ক জেরাল্ড নেটলার এক বিবৃতিতে বলেন, ওই রিপোর্টের অসম্পাদিত ছাঁটাইপূর্ব পরিপূর্ণ সংস্করণ কমিটি যাতে পেতে পারেন সেটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ন্যায়ানুগ যুক্তিসম্মত তথ্য প্রাপ্তি বিষয়ে কমিটির দায়বদ্ধতা রয়েছে। মোলারের রিপোর্টের অসম্পাদিত ছাঁটাইপূর্ব পরিপূর্ণ সংস্করণ দিতে অসম্মতি জ্ঞাপনের কারণে কমিটি সোমবার দিন আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করার উদ্যোগ নেয় এবং এরই ওপর বুধবার ভোটাভুটির দিন ধার্য করেন প্রতিনিধি পরিষদ বিধায়ক নেটলার। এবং এ উদ্যোগের প্রতিক্রিয়াতেই কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এবং রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের মধ্যে বাক বিতণ্ডা আরও তাতিয়ে ওঠে। চীন নিশ্চিত করে জানিয়েছে তাদের শীর্ষ বাণিজ্য আলোচক নতুন প্রস্থের বাণিজ্য সংলাপে অংশ নিতে এ সপ্তাহেই পরের দিকে যুক্তরাষ্ট্র সফর করবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের দ্রব্য সামগ্রীর ওপর $100 শত কোটি শুল্ক আরোপের যে হুমকি উচ্চারণ করেছেন গোটা প্রক্রিয়াতেই বিস্তর বিলম্ব ঘটছে এ মন্তব্য করে চীনের ওই আলোচক আসছেন তা সত্ত্বেও। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার জারি করা বয়ানে বলেছেন, উপপ্রধানমন্ত্রী লিউ হে অর্থনীতি বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর শীর্ষ পরামর্শক, তিনি বৈঠকে মিলিত হবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার এবং অর্থমন্ত্রী স্টিভেন মিউনিশিনের সঙ্গে। আলোচনা হবে দুদিন, শুরু হবে বৃহস্পতিবার। ট্রাম্প রবিবার টুইট বার্তায় যে মন্তব্য করেন নতুন শুল্ক আরোপ নিয়ে তাতে করে এশিয়ার শেয়ারবাজার এবং যুক্তরাষ্ট্রের ফিউচার্স স্টক টলমলে হয়ে পড়ে সোমবার দিন এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার বাণিজ্য আলোচনার ভবিষ্যৎটাও এতে আরও বেশি করে অনিশ্চিত হয়ে দাঁড়ায়। শেয়ারবাজারের এহানো পতন সত্ত্বেও গোটা সকাল জুড়েই চীনের সরকার পরিচালিত বার্তা মাধ্যম ট্রাম্পের মন্তব্য নিয়ে নিশ্চুপ থেকেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বর্তমানে লন্ডনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল থেকে মুক্তির বিষয়ে যে মন্তব্য করেন তার তীব্র নিন্দে এবং প্রতিবাদ জানিয়েছে। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এমন মন্তব্য করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার মুক্তি যদি তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তাহলে সেটি শুধু উদ্বেগজনকই নয়, বরং তা আইনের শাসন, আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচার নিয়ে দেশের গণতান্ত্রিক শক্তি বারবার যে প্রশ্ন উত্থাপন করেছে সেটি যে ন্যায়সঙ্গত তা আবারও প্রমাণিত হল। দেশে যে ন্যূনতম গণতন্ত্র নাই, বরং একদলীয় শাসনের চরম বহিঃপ্রকাশ ঘটেছে, তা লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনার মন্তব্যে অসহায় মানুষের প্রতিকার পাওয়ার শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থার উপর আস্থার ঘাটতি সৃষ্টি হবে, রাষ্ট্র ও সমাজে চরম নৈরাজ্য নেমে আসবে এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ভয় ও শঙ্কার পরিধি বৃদ্ধি পাবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে ভোটার ভ্যারিয়েবল পেপার অডিট ট্রেইল ভিভিপ্যাট মামলায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল দেশের ২১টি বিরোধী দল। রিপোর্ট পরমাশিস ঘোষ রায়ের কলকাতা থেকে।
লোকসভা নির্বাচনের আবহে দেশের ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। দলগুলির দাবি ছিল ৫০% বুথে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখতে হবে। আজ ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। শুনানির সময় সর্বোচ্চ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আপ সাংসদ সঞ্জয় সিং, সিপিআইএম সাংসদ ডি রাজা, এনসি চেয়ারম্যান ফারুক আবদুল্লাহ সহ একাধিক বিরোধী নেতা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির শুরুতেই বিরোধীদের ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আবেদন খারিজ হয়ে যায়। আগেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রত্যেক বিধানসভার যদি ৫০% করে ভিভিপ্যাটের স্লিপ গোনা হয় তাতে ফল প্রকাশ হতে আরও ৫ দিন দেরি হবে। এই প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে বিশ্ব সংবাদের পরের অনুষ্ঠানে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন যে ইস্টারের দিনে চার্চে, হোটেলে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল যারা তাদের প্রায় সকলেই এখন ধরা পড়েছে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান যে সন্দেহভাজন ব্যক্তিবর্গের ৯৯% এখন পাকড়া করা হয়েছে এবং তাদের বিস্ফোরক দ্রব্যাদি এবং উপাদানও উদ্ধার করা গিয়েছে। পুলিশ বলছে আনুমানিক ৪ কোটি ডলার পরিমাণ অর্থের মালামাল, সহায় সম্পদও ওই দুর্বৃত্তদের জব্দ করা হয়েছে। ওই দিন চার্চ এবং হোটেলের বোমা হামলায় ২৫০-এরও বেশি লোক প্রাণ হারান। পাকিস্তানের জাতিসম্প্রদায় গোষ্ঠীভিত্তিক পশতুন তাহাফুজ মুভমেন্ট পিজিএম বলছে আফগানিস্তানের কাছ থেকে এবং ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের তহবিল যোগানো হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেটা সঠিক নয়। পক্ষান্তরে পিটিএম প্রধান মনজুর পশতিন বলছেন যে সামরিক বাহিনী নিজেদের অকর্ম কুকর্ম ঢাকতেই তার দলের নামে কালিমা লেপনের উদ্যোগ নিয়েছে। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে পশতিন অভিযোগ করেন যে পাকিস্তানের সামরিক বাহিনী পিটিএমকে নিয়ে বিভ্রান্তি বিস্তারের বীজ বপন করছে। এই গেল সপ্তাহেই পাকিস্তান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর পিটিএম এর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি এনডিএস এবং ভারতের গবেষণা ও বিশ্লেষণ উইং রর কাছ থেকে পিটিএম তহবিল পাচ্ছে পাকিস্তানের ভেতরে নিজেদের স্বার্থ হাসিলের কাজে। ২১শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বাংলাদেশের সুবীর নন্দী প্রয়াত হয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
উন্নত চিকিৎসার জন্য ৭ দিন আগেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অনেকদিন ধরে তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছরের সঙ্গীত জীবনে বিভিন্ন প্রাণস্পর্শী এবং কালজয়ী গান সহ ২৫০০-এর বেশি গান গেয়েছেন। প্রথমে বেতার, পরে টেলিভিশন ও পরে চলচ্চিত্রে প্লেব্যাক সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য তিনি ৪বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সঙ্গীত শিল্পী রফিকুল আলম বলছিলেন,
সুবীর নন্দী একজন শিল্পীকে হারালাম না, এত ভালো মানুষ, এত সহজ চিন্তার মানুষ শিল্পীদের মধ্যে খুব কম আছে।
সুবীর নন্দীর মরদেহ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। সুবীর নন্দীর মৃত্যুতে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সুবীর নন্দীর স্মৃতির প্রতি আমার আমাদের শ্রদ্ধা রইল। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নারী ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আরও 2 জন নিখোঁজ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কাউন্সিলের বাজার থেকে 60 থেকে 70 জন যাত্রী নিয়ে একটি নৌকা যাত্রা শুরু করে। কিছুদূর পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীদের মধ্যে অনেকেই সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিশু ও নারী সহ 8 জন নিখোঁজ হয়। স্থানীয়রা জাল ফেলে রোকেয়া বেগম নামের একজনের মৃতদেহ উদ্ধার করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল শিশু সান্ত্বনা ও ফিরোজা বেগম নামের আরো 2 জনের মৃতদেহ উদ্ধার করেন। এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ভয়েস অব আমেরিকাকে জানান,
নৌকাটা ওভারলোডেড ছিল, যার ফলে উল্টে যাওয়ার পরে মানুষ তাড়াহুড়া করতে যায়। তুমি অনেকে নিখোঁজ, পরে ডুবুরি দল 3 জনের লাশ উদ্ধার করে, এখন 2 জন নিখোঁজ আছে, এখন অপারেশন চলছে।
ওই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আপনারা বিশ্ব সংবাদী শুনেছেন, প্রায় 1.5 বছর পর মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন রয়টার্সের 2 জন সাংবাদিক। এই 2 সাংবাদিকের মুক্তির ঘটনায় বাংলাদেশের সাংবাদিক ও সুশীল সমাজ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল অগণতান্ত্রিক দেশগুলোতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসের নামে আসলে মুক্ত সাংবাদিকতা খর্ব করা হয়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
মিয়ানমারের কারাগারে 1.5 বছরের মতো সময় বন্দী থাকার পরে ওই দেশের প্রেসিডেন্টের ক্ষমায় বার্তা সংস্থা রয়টার্সের 2 জন সাংবাদিকের মুক্তির ঘটনায় বাংলাদেশের সাংবাদিক এবং সুশীল সমাজ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আবারও প্রমাণিত হল অগণতান্ত্রিক দেশগুলোতে অফিসিয়াল সেক্রেটস অ্যাক্ট বা রাষ্ট্রের গোপনীয়তা বিধি ভঙ্গের আইনের নামে আসলে মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ ও খর্ব করা হয়। আর ওই আইনের মূল উদ্দেশ্য তাই। নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন,
সার্বিক বিবেচনায় যেটা দেখছি সাম্প্রতিককালে সারা বিশ্বব্যাপী আসলে সাংবাদিকতা পেশা, বিশেষ করে অনুসন্ধানের সাংবাদিকতা পেশা, সুশাসনের সাথে জড়িত দুর্নীতি বিরোধী প্রতিবেদন, এই ধরনের ক্ষেত্রে যারা কাজ করে তাদের জন্য বেশ প্রচন্ড চাপের মুখে থাকতে হয়, এবং তার সাথে নাগরিক সমাজেরও কোন কোন দেশে কি ধরনের চাপের মধ্যে থাকেন, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, এবং এই ধরনের ক্ষেত্রে যে আইনটি যে ধরনের আইনগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। এটা এই ক্ষেত্রে তাই হয়েছিল। তবে যে জিনিসটা একটা প্রথম কথা হচ্ছে এটা স্বস্তির বিষয়, এবং পাশাপাশি যে জিনিসটা আবারও প্রতীয়মান হলো যে আইনটিকে আসলে একটা অপব্যবহার করে, এই ধরনের নিবর্তনমূলক আইনটি অপব্যবহার করে আসলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং স্বাভাবিকভাবে মানুষের জানার অধিকার, তথ্য জানার অধিকার এবং মৌলিক অধিকার খর্ব করার যে প্রবণতা, এই ক্ষেত্রে মিয়ানমারের যে সেনা শাসিত সরকার তাদের অধীনেই কিন্তু পকেটস্থ ছিল আদালত, সেই আদালতে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে রায় হয়েছিল। কাজেই রায়টা সম্পর্কে সবারই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, এবং অনেকটা আন্তর্জাতিক চাপে চাহিদার প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট একই সেনা সমর্থিত সরকার সেনা সরকার তারাই সেটাকে এখন ইয়ে করলো, তাকে মুক্তি দেওয়া হলো। এই বিষয়টাকে মূলত আমি দেখতে চাই আসলে যে পুরো ঘটনাটাই ছিল বানওয়াট প্রতারণা হয়রানিমূলক, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো,
বলছিলেন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান। প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেন। এই ক্ষেত্রে তিনি বলেন,
এটা তো একটা ড্রাকোনিয়ান ল, এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এটা 1923 ব্রিটিশ গভর্নমেন্ট এনেক্টেড দিস ল টু হাইড দি ট্রুথ, সত্য কোন অবস্থায় মানুষ জানুক এটা চাইতো না, উপনিবেশিক শাসন আমলে তারা চেষ্টা করতো সবকিছু গোপন করে রাখা, এবং সেটারই অংশ হিসেবে এই আইনটি করা হয়। এখন এটাকে বলা হয় রাষ্ট্রীয় গোপন তথ্য, সব তথ্যই তো রাষ্ট্রীয়। এখন তাহলে সাংবাদিকতা তো আর করা যাবে না এই আইন থাকলে, এবং এই আইনটি আনফর্চুনেটলি বাংলাদেশে দীর্ঘদিন ছিল, এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যখন হয় তখন এটাকে ডরমেন্ট করে ফেলা হয়েছিল, কিন্তু এটাকে আবার এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এটাকে মানে অ্যাক্টিভেট করা হয়েছে এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় ইনভেস্টিগেটিভ জার্নালিজমে যদি সরকারি কোনো নথিপত্র দেখতে হয় করতে হয় দেখা হয় তাইলে এটা রাষ্ট্রীয় গোপনীয়তার মধ্যে পড়বে, এবং রয়টার্সের এই দুইজন সাংবাদিকের ভাগ্য বরণ করতে হবে বাংলাদেশে, আরো খারাপ ভাগ্য বরণ করতে হবে, কারণ ওরা 7 বছর জেল হয়েছিল, এনে 14 বছর।
কিন্তু তাদের মুক্তি কি আপনি কিভাবে দেন?
না, মুক্তিটা তো আইনি প্রক্রিয়ায় হয় না, এটা তো মার্সি করেছে প্রেসিডেন্ট, এটা মানে এজ এ পার্ট অফ গুড জেস্টার এটা উনি করেছেন। এই আইনটা কিন্তু এরকমই খারাপ যে এখানে আইনি কোনো প্রতিকার পাওয়ার পথ নাই যদি সরকার ইচ্ছা না করে, এবং ওখানে এটা বোঝা গেল যে সরকারি ইচ্ছার উপর সবকিছু নির্ভর করে, মানে গণতন্ত্র বলে কিছু নাই। মানে আপনি এই যে প্রেসিডেন্ট যে মানে প্রেসিডেন্সিয়াল ক্ষমা মার্সি, এটাতে রয়টারের দুইজন সাংবাদিক মুক্তি পেল। মিয়ানমারের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে অথরিটেরিয়ানিজম সুপ্রিম, তো ওই প্রেক্ষিতে মানে তারা যাকে খুশি জেলে রাখতে পারে, যাকে খুশি ছেড়ে দিতে পারে, এমনকি রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদেরকেও মাফ করে দিতে পারে। এখন সেটা করবে কিনা এটা ওদের ব্যাপার, কিন্তু এই অথরিটেরিয়ান শাসনে এই ধরনের ঘটনা ঘটে।
বলছিলেন প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ। এই দুজন বিশিষ্টজন মনে করেন মুক্ত সাংবাদিকতা এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকারের উপরে আঘাত হানা হলে আসলে পুরো সমাজ এবং রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়, যা আসলে কারো কাম্য নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে এখন সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। নির্বাচনে আরও ভিভিপ্যাট ব্যবহারের দাবি উঠেছে। এ বিষয়টি নিয়ে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ভারতে এখন সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। আমরা একটু আগেই খবরে শুনলাম যে 21টি বিরোধী রাজনৈতিক দল 15% বুথে ভিভিপ্যাট ব্যবহারের দাবি তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেই মামলা কিন্তু নাকচ হয়ে গিয়েছে। আমাদের টেলিফোনের অপর প্রান্তে যেমনটি শুনলেন দীপঙ্কর চক্রবর্তী রয়েছেন কলকাতা থেকে। তো দীপঙ্কর চক্রবর্তী, এখন এই দলগুলোর আশঙ্কা যে শাসক দল বিজেপি এই ভোটে কারচুপি করে জেতার চেষ্টা করবে, তো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন তো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থা, তাহলে এখানে আপত্তি বা বিপত্তিটা কোথায়?
হ্যাঁ তাহিরা কি ভাই, একটা একটা সংশোধন একটু করা দরকার। আপনি যখন বললেন যে ওই রাজনৈতিক দলগুলো 15% বুথে ভিভিপ্যাট ব্যবহারের দাবি তুলেছে, ওটা আসলে হবে 50%। তো 50% এতে বুথে ওরা ভিভিপ্যাট ব্যবহার করার দাবি তুলেছিল, যেটা আসলে চেয়েছে 8% বুথে, মানে সুপ্রিম কোর্ট বলেছে 8% বুথে করা যাবে।
কিন্তু বিরোধী দলের দাবি 50%।
হ্যাঁ হ্যাঁ, বিরোধী দলের দাবি ছিল 50% এবং সেটা হয়নি। তারপরেও ওরা বলেছে যে 25% বা ওরকম হলেও আমাদের চলবে, কিন্তু 8% খুবই কম। এখন ব্যাপারটা হচ্ছে যে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটা আপনি বললেন এই মাত্র যে আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটা যন্ত্র, তাহলে এটাতে আপত্তিটা কোথায়? আপত্তি হচ্ছে এই যে এটা খুবই আধুনিক প্রযুক্তি নির্ভর হলেও আপনারা নিশ্চয় জানেন এখন কতগুলো দেশে এই ব্যবস্থাটা নেই, এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রযুক্তির দিক থেকে ভারতের দিক থেকে অনেকখানি এগিয়ে রয়েছে। যেমন ধরুন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স, এই কটা দেশ আমার এইমাত্র মনে পড়ছে, এক্ষুনি মনে পড়ছে, এছাড়াও আরো অনেক আছে, কিন্তু এগুলো প্রত্যেকটাই এতখানি উন্নত বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, কিন্তু এরা কেন ইভিএম ব্যবহার করে না, ইলেকট্রনিক ভোটিং মেশিন কেন ব্যবহার করে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা স্যাম পিত্রদার কথা একটু বলি। স্যাম পিত্রদা এখন অনেকেই ভুলে গিয়েছেন, কিন্তু তিনি একজন অসাধারণ মানে টেকনোলজি বা প্রযুক্তির গত বিদ্যা তার অধিগত। তিনি রাজীব গান্ধীর বন্ধু ছিলেন। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন স্যাম পিত্রদাকে দায়িত্ব দিয়েছিলেন যে তিনি যেন এই ভারতে টেকনোলজি নিয়ে আসে, কেননা টেকনোলজিটা প্রযুক্তি মানে আধুনিক প্রযুক্তি যেটা বিশ্ব ব্যবহার করছে সেই প্রযুক্তিটা ভারতে তখন ছিল না, কোনো দিক থেকেই ছিল না। মানে ধরুন বহু জায়গায় এমনকি কম্পিউটার পর্যন্ত ছিল না, আর টেলিফোনের ব্যাপারটা তো সেই বহুদিনের আদিকালের পুরনো একটা টেলিফোন ব্যবস্থা ছিল। এসব স্যাম পিত্রদা এসে এগুলো সবকিছুই করেন, একদম আধুনিক প্রযুক্তিতে ভারতকে অনেকখানি এগিয়ে নিয়ে যান মাত্র 3 বছর সময়ের মধ্যে। কিন্তু তিনিও বলেছেন, এই আজকেই দেখছিলাম, তিনি বলেছেন যে প্রযুক্তি এমন একটা জিনিস যে প্রত্যেক বছর বছর সেটা বদলায়। এবং এই যে ইভিএম আমাদের ভারতে যেটা রয়েছে সেটা 10 বছরের পুরনো, অন্তত 10 বছরের পুরনো। 10,35,000 ইভিএম মেশিন এখন ভারতে ব্যবহার হচ্ছে নানান জায়গায় ভোটের কাজে। এখন এই যে 10,35,000 মেশিন ব্যবহার হচ্ছে এগুলোর মধ্যে অনেকগুলোই বহুদিনের পুরনো, এবং যেরকম ভাবে যত্ন নিয়ে সেগুলো রাখা উচিত ছিল তা রাখা হয় না, এবং এত বছরের পুরনো মেশিনে নানান রকমের যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, এবং তার ফলে এই যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা কতটা সত্যিকারের ফলপ্রসূ সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ে যায়। সুতরাং স্যাম পিত্রদা বলছেন যে এই যে এতগুলো দেশ আমি একটু আগে নামগুলো বললাম যে প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক থেকে এতখানি এগিয়ে থাকা দেশগুলো, তারা ইভিএম ব্যবহার করে না এই একটাই কারণে যে সেখানে যন্ত্রের ওপরেই নির্ভর করতে গিয়ে অনেক সময় একটা ভুল গণনার দিকে চলে যেতে পারে, এবং যেটা বিরোধীরা এখানে আশঙ্কা করছেন এবং বলছেন যে কারচুপি হতে পারে, স্যাম পিত্রদা কিন্তু সেটার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। সুতরাং এটা এইখানেই আপত্তি আর কি।
আপনি যেমনটি বলছিলেন যে ভারত মানে যুক্তরাষ্ট্রের কথা আপনি বলছিলেন, জার্মানির কথা বলছিলেন, প্রসঙ্গত বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্রে যেমন আপনি চাইলে কম্পিউটারেও ভোট দিতে পারেন, কম্পিউটারের মাধ্যমে ব্যবস্থা আছে যেটা ইলেকট্রনিক ভোট বলা যেতে পারে, কিন্তু সেই সঙ্গে আবার ব্যালট পেপারেরও ব্যবস্থা রয়েছে। এখানে কোনো জোরের কোনো ব্যাপার নেই, সেখানে দুরকমই ব্যবস্থা আছে। তো এখন এই বিরোধী দল ভোটের স্বচ্ছতা আনতে কি ব্যবস্থা নেওয়ার দাবি করছেন বা তারা কিছু বলছেন?
ব্যালট পেপারে ফিরে যাওয়া এই মুহূর্তে যদি সম্ভব নাও হয় তাহলে অন্তত যেটা ভিভিপ্যাট বলছে,
জি,
ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল, ভিভিপ্যাট, PAT, ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেল, অর্থাৎ এই ইভিএম মেশিনের সঙ্গে এই ভিভিপ্যাট মেশিন বসিয়ে তাতে একটা করে ব্যালট পেপার যেটা দেওয়া হচ্ছে মানে পড়ছে প্রার্থীর বাক্সে, সেই সঙ্গে যে বোতাম টেপা হচ্ছে, এই দুটো ট্যালি করে দেখা হোক যে সত্যি যতগুলো ব্যালট পড়ছে ততগুলোই বোতাম টেপা হচ্ছে কিনা, নাকি বোতাম তার চেয়ে বেশি টেপা হচ্ছে। ধরা যাক একটা কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 10, সেখানে 12,000 ইভিএম এ যদি কেউ টেপে, বোতাম টেপে, তার মানে সেখানে 2,000 ভোট কারচুপি হয়েছে, এবং 10,000 ভোট সবসময় সব জায়গায় দেয় তাও না। এইগুলো হয়েছে অন্ধ্রপ্রদেশে হয়েছে, যার জন্য চন্দ্রবাবু নাইডু নিজে বিশেষ করে উদ্যোগী হয়েছিলেন। এই যে 21টা বিরোধী দলের কথা আমরা বলছি, সেই 21টা বিরোধী দলের মধ্যে চন্দ্রবাবু নাইডু ছিলেন সর্বজ্ঞগণ্য, কারণ তিনি তার রাজ্যে এটা ভোটের প্রথম দিন থেকে হয়ে এসছে বলে তিনি প্রচন্ড পরিমাণে আপত্তি জানিয়েছিলেন স্বচ্ছতা আনার জন্য এই ভিভিপ্যাট মেশিনটা অন্তত 50% বুথে বসানো হোক। তাহলে একটা হবে যে দেখা যাবে যে ঠিক আছে অন্তত 50% বুথে বুথে বসানো হলে সেইগুলোতে ঠিকঠাক ভোট পড়েছে, তাহলে বাকিগুলো তো পড়বে এটা ধরে নেওয়া যায়। এইটাই
এবং সুপ্রিম কোর্টের শুনানির সময় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন স্বয়ং আরো অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে।
ঠিকই বলেছিলেন, আরো বাকি বিরোধী নেতাদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে আমি এবারে হেরে গেলাম আমরা এবং আমরা সুপ্রিম কোর্টের এটাকে মান্যতা দিই সম্মান করি, কিন্তু এইটা ভোটে স্বচ্ছতা আনার জন্য এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এবং আমরা শেষ পর্যন্ত জয়ী হব এটা আমাদের আশা আছে। এটা
দীপঙ্কর চক্রবর্তী, আপনি ভিভিপ্যাট সম্পর্কে বিস্তারিত চমৎকার ভাবে বর্ণনা করলেন। তবে নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই বিরোধী দলগুলো ইভিএম এ কারচুপির অভিযোগ তুলে একই সঙ্গে আগের মতো ভোটার স্লিপ চালু করার দাবি জানিয়ে আসছিল, তাতে অসুবিধা কোথায় ছিল একটু বলবেন?
এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভোটার স্লিপ চালু করাটা তো খুব সহজ কথা নয়, কারণ ভোটার স্লিপ তো আগে ছিলই। ভোটার স্লিপ থেকে এই ইভিএম এ যে পরিবর্তনটা সেইটাও তো এসেছে এই দাবি থেকে যে ভোটার স্লিপে কারচুপি হয় কিরকম ভাবে সেটাও ধরুন ভারত বাংলাদেশ এবং পাকিস্তান বা আমাদের মতন এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা খুব চালু একটা প্রথা, একটা জায়গায় বুথ দখল করে যেখানে যেই দল যেই এলাকায় বেশি শক্তিশালী তারা একটা বুথ দখল করলো আর কাউকে ঢুকতে দিল না এবং একের পর এক ছাপ্পা ভোট দিয়ে গেল। এটা হচ্ছে ব্যালট পেপার যখন ছিল তখন এইটা হতো বলেই। এখন ইভিএম মেশিনে একটা নিয়ম আছে, ইভিএম মেশিনে প্রথমত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবার যদি কেউ বোতাম টেপে সেটা চলবে না। ধরা যাক 3 মিনিট সময় রয়েছে, মানে একজন ভোটার বেরিয়ে যাওয়ার পর আরেকজন ভোটার আসার মধ্যে 3 মিনিট সময়, কাজেই যে কেউ ওই পরপর পরপর টিপে গেল সেটা হবে না। এই একটা সুবিধে রয়েছে, কিন্তু আবার যেটা বললাম যে ইভিএম মেশিনে এমনই একটা অসুবিধা রয়েছে যে যেখানে যেটা টেম্পারিং বলে যেটা আমরা দেখেছি, আপনি জানেন কিনা জানি না, বহুদিন ধরে বিদেশে রয়েছেন, আমাদের দেশে মিটারে ট্যাক্সির মিটারে অনেক সময় টেম্পারিং করা হয়, এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হয় একটুখানি গেলেই যেটা যেখানে 50 টাকা ওঠার কথা সেখানে লাফিয়ে 100 টাকা উঠে গেল। এই ধরনের জিনিসগুলো যন্ত্রে করা সহজ, যেটা স্যাম পিত্রদার যেই অসুবিধার কথাটা বলেছেন এবং যে আশঙ্কার কথাটা বলেছেন, সুতরাং ওরা ভোটার স্লিপ চালু করার যে দাবি জানাচ্ছিলেন বিরোধীরা সেটার একটা দিক থেকে যৌক্তিকতা থাকলেও হঠাৎ করে 10,35,000 ইভিএম মেশিন বাদ দিয়ে আবার ভোটার স্লিপ ফিরিয়ে আনা এটা এত সহজ নয়, কারণ ভারতের জনসংখ্যা আপনি তো জানেন বিপুল জনসংখ্যা, যে কারণে জনসংখ্যা নিরিখে ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। সেখানে গণতান্ত্রিক প্রথায় যদি ভোট দিতে হয়, ব্যালট পেপারের ব্যবস্থায় যদি রাখতে হয়, তার সঙ্গে ইভিএম ও থাকলো, সেটা তো একটা বিরাট মানে ডাবল খরচা। কিন্তু যেই কারণে নির্বাচন কমিশন বলেছিল যে আজকে আমরা যদি ভিভিপ্যাট আমরা চালু করি, এই ব্যালট পেপার এবং ইভিএম দুটো তার মানে পাশাপাশি থাকবে, তা যদি হয় তাহলে প্রথমত বিশাল একটা প্রযুক্তিক একটা অসুবিধা দেখা দেবে এবং ভোট গণনার কাজ অন্তত 1 সপ্তাহ পিছিয়ে যাবে, 5 থেকে 6 দিন বলেছিল 1 সপ্তাহ পিছিয়ে যাবে। এখন 1 সপ্তাহ পিছিয়ে যাওয়ার মানে একটা আবার টেকনিক্যাল অসুবিধা আছে, সেটা হচ্ছে জুন মাসের মধ্যে এই সংসদের বদলে নতুন সংসদকে কার্যভার গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সংবিধানের নিয়ম, মানে সেই জন্য সময় রাখা হয়েছে। হ্যাঁ, আমি যেটা বলছিলেন
টেকনিক্যাল জিনিসগুলি আছে দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে আর সময় নেই, ভোট পর্ব চলছে এবং আগামীতে আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, আবারও ফিরে আসব। আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
সম্প্রতি নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে পাঠকদের জন্য ব্যতিক্রম একটি আয়োজন, যার নাম বলা যায় মানবীয় গ্রন্থাগার প্রকল্প। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সহকর্মী সঞ্জনা ফিরোজ।
ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, মানে বাইরে থেকে দেখে সমালোচনা করা ঠিক নয়। ওয়াশিংটনের একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে ঠিক এই বার্তাটি দেয়া হয়। সেই অনুষ্ঠানে এক একজন মানুষ হয়ে উঠেছিলেন এক একটি বই। তারা বলছিলেন তাদের নিজেদের অভিজ্ঞতার কথা, বলছিলেন এই প্রবাদ কতটা সত্যি। হিউম্যান লাইব্রেরি প্রজেক্ট নামে এই অনুষ্ঠানের আয়োজন করে আলেকজান্ড্রিয়ার নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ। সেখানে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ার চাইতে একজন মানুষের কাছে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উৎসাহী পাঠকরা সামনে বসে শুনতে পারবেন। এই অনুষ্ঠানের আয়োজক প্যাট্রিশিয়া কুপার বলেন, বৈচিত্র্যের জগতে এই আরেক বৈচিত্র্য, যেখানে ছাত্রছাত্রীরা একজন মানুষের মুখে শুনতে পায় তাদের নানা অভিজ্ঞতার কথা। এই আয়োজনে উপস্থিত ছিলেন একজন নাগরিক অধিকার কর্মী, নাসার বিজ্ঞানী এবং একজন অপেরা শিল্পী। কুপার বললেন, এই হিউম্যান লাইব্রেরির উদ্দেশ্য হচ্ছে সমাজে যারা বিভিন্ন কারণে কথা বলেন না, হয়তো অতীতের কোনো কষ্টের কারণে বা কুসংস্কার বা কোনো ভীতির কারণে, তাদেরকে দিয়ে কথা বলানোর জন্য। কুপার মনে করেন এই ধরনের আলোচনামূলক অনুষ্ঠান সমাজের এই নানা বাধাগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে। কলেজের বিনোদন ও স্বাস্থ্য পরিচালক নাজিব বাহা জানেন কিভাবে এই বাধাগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। তাঁর গায়ের রং সাদা, চুলের রং লাল এবং আরবি নাম দেখে অনেকেই অবাক হন জেনে যে তিনি আফগানিস্তানের নাগরিক। বাহা বলেন, তিনি আফগানদের মতো দেখতে না বলে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন এয়ারপোর্টে নিরাপত্তা কর্মীরা আটকে রাখে। এবং আরও আশ্চর্যের বিষয় হল, ভার্জিনিয়ার একটি মসজিদের মুসল্লিরাও ভেবেছিলেন তিনি আফগান নন। তিনি বলেন,
আমার উদ্দেশ্য সবাইকে জানানো যে আমি দেখতে ভিন্ন হবার কারণে আমাকে কত কিছু মোকাবেলা করতে হয়। মানুষের উচিত নয় আরেকজন মানুষের গায়ের রং, তার নাম বা কথা বলবার ধরন দেখে তার সম্পর্কে বিচার বিবেচনা করা।
নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ছাত্র এঞ্জেল নাভিয়া বাহার কথা শুনছিলেন। নাভিয়া অবিশ্বাসী দৃষ্টিতে বাহার দিকে তাকিয়েছিল। নাভিয়া বলল,
খুবই আশ্চর্যের বিষয় যে একটি মানুষকে শুধু গায়ের রং বা তার নাম দিয়ে বিবেচনা করা হয়।
ছাত্রদের উপদেষ্টা কনি রবিনসন ছিলেন আরেকজন মানুষ বই। তিনি বলছিলেন কিভাবে তাঁর স্বামী তাকে নির্যাতন করেছে। তিনি বলেন, আমি মনে করি জীবন হচ্ছে 10% যা ঘটে এবং বাকি 90% আপনি যা ঘটতে দেবেন বা কিভাবে জীবনকে মোকাবেলা করবেন। তিনি বলেন, কলেজে পড়ার কারণে তিনি ভয়ানক এক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাঁর ভাগ্য গড়তে পেরেছেন। তিনি বলেন, আমি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি তখন শুধু তাদের একটা কথা বারংবার বলি, তোমাদের যে কোনো পরিস্থিতিতে লেখাপড়া চালিয়ে যেতে হবে, একমাত্র লেখাপড়া পারে তোমার ভাগ্য পরিবর্তন করতে। মানুষ বই সিএম সিয়াম একজন এরিত্রিয়ার অভিবাসী, এই কলেজেরই ছাত্র, বললেন,
একজন মানুষের নিজের বাড়ি নেই বলে তাকে কটাক্ষ করা ঠিক নয়।
তিনি তার আশ্রয় কেন্দ্রে বসবাসের অভিজ্ঞতার কথা বলছিলেন, বলছিলেন তাঁর পরিবারের জন্য কতটা কষ্টসাধ্য ছিল মাসিক ব্যয় বহন করা। তবে তিনি এই কষ্টের মধ্য দিয়ে শিখেছেন একটি মানুষের আসল পরিচয় তার কর্মে, তার অর্থে নয়। স্থানীয় সম্প্রদায়ের টাইরা গার্লিংটন একজন অনুপ্রেরণীয় বক্তা। তিনি বলেন, তিনি কিভাবে মরণব্যাধি ক্যান্সার মোকাবেলা করেছেন, কিভাবে নির্যাতিত হয়েছেন। আফ্রিকার দুই নারীকে তিনি বলছিলেন, জীবনকে উন্নত করার জন্য কষ্ট করতে হবে, যত ঝড় আসুক না কেন সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। টাইরার কথা শুনে ঘানার ন্যান্সি ব্ল্যাকসন বলেন, টাইরা আমাকে শক্ত এবং কষ্ট করতে অনুপ্রাণিত করেছেন। ব্রায়ান ডেলি আরও একজন মানুষ বই, তিনি একজন শিল্পী, গত 7 বছরে 113টি দেশে ভ্রমণ করেছেন। তাঁর ভ্রমণের সময় তিনি বিভিন্ন দেশের মানুষদের কাছে জানতে চেয়েছেন ভালোবাসা, স্বাধীনতা এবং যুদ্ধ তাদের কাছে কি অর্থ বহন করে। তিনি যে বিষয়টি লক্ষ্য করেছেন তা হচ্ছে, এক এক দেশের মানুষের কাছে এই শব্দগুলোর অর্থ এক এক রকম। দক্ষিণ আফ্রিকার মানুষের কাছে যুদ্ধ মানে ন্যায্যতা, স্বাধীনতা, শান্তি, কিন্তু সিরিয়ার শরণার্থী শিবিরের মানুষদের কাছে এই একই শব্দের মানে দুঃখ, কষ্ট, ক্ষুধা, ভয় এবং ধ্বংস। তবে বেশিরভাগ দেশের মানুষের কাছে সরকার সম্পর্কে জানতে চাইলে তারা উত্তর দেন,
আমাদের সরকার ভালো নয়।
সেদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ থেকে পড়তে আসা জুলফিকার আলী বেলাল। তার কাছে জানতে চেয়েছিলাম ওর কেমন লেগেছিল সেদিনের আয়োজন।
আমি দুইজনের সাথে আমি আলোচনা করতে পেরেছি ওই হিউম্যান লাইব্রেরি প্রজেক্টে থাকা অবস্থায়। এর মধ্যে একজন হচ্ছে ইউনিভার্সিটি অফ মিজোরির উইলমা কিং। তো উনি উনার একটা বই নিয়ে উনি আলোচনা করেছিলেন। তো ওই উনার বইটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে তখনকার তখনকার সময়ের একটা সিম্বলিক ক্যারেক্টার নিয়ে উনি বইটা লিখেছিলেন, কিভাবে ইতিহাসের সাথে এটা জড়িত। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সুইসাইড রিলেটেড বিভিন্ন ইভেন্ট উনি ওনার বইয়ের মধ্যে নিয়ে আসছিলেন, এবং কিভাবে উনি নিজেকে মোটিভেট করছেন সুইসাইড থেকে সরে আসার জন্য বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো উনি এই ওনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করছিলেন। আরেকজনের সাথে আমার কথা হয়েছিল, 12 জন সন্তান আছে ইয়াং এজে, উনি অনেক স্ট্রাগল করেছিলেন। উনি যখন স্কুলে যেতেন তখন দেখা যেত স্কুলগুলোতে অনেক সময় হোয়াইট স্টুডেন্টসরাই বেশি এবং ব্ল্যাক স্টুডেন্টসের সংখ্যা অনেক কম। এই যে মেজরিটি এবং মাইনরিটি প্রবলেম, এটা নিয়ে ডিসক্রিমিনেশনের শিকার উনি হয়েছিলেন। তো এই অভিজ্ঞতাটা নিয়ে উনি আমাদের সাথে শেয়ার করছিলেন। বই পড়তে গেলে হয়তো অনেক সময় লাগে ব্যাপারটা বুঝতে, কিন্তু ওনারা যখন কথা বলে আমাদেরকে বুঝিয়ে দেন ব্যাপারটা, জীবনের যে একটা বড় উত্থান পতনের গল্প ওনারা আমাদেরকে বলেন, এটার মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হওয়া যায়। এবং স্বল্প সময়ে এই ধরনের যে প্রজেক্টগুলো আছে এগুলো একটা পজিটিভ ইফেক্ট আমাদের সমাজে ফেলবে বলে আমার মনে হয়। নতুন কিছু জানার জন্য ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বা একজনের জীবন যাপন সম্পর্কে, জীবনের উত্থান পতন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এগুলো একটা ভালো প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। এবার রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্ব টিকাদান সপ্তাহকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সংক্রামক রোগ থেকে বাঁচাতে জনগণকে টিকা নিতে উৎসাহিত করা হয়েছে। এলিজাবেথ শর্নেফের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন ইজাজ বিন হিউসন।
কাকে টিকা দেয়া যাবে আর কাকে যাবে না তা নির্ধারণ কে করবে বা কার অধিকার আছে? যুক্তরাষ্ট্রে বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীদের টিকা নিতে হয়, তবে এর ব্যতিক্রমও দেখা যায়। ভয়েস অব আমেরিকার স্বাস্থ্য বিষয়ক রিপোর্টার ক্যারল পিয়ারসন বলেন,
medical reasons anybody who would be allergic to these vaccines needs to be exempted. Then there are religious reasons. A very small number of religions prevent
স্বাস্থ্যগত কারণ থাকতে পারে, টিকার কারণে কারোর অ্যালার্জি হলে তাকে রেহাই দেয়া হবে, ধর্মীয় রীতির কারণে কেউ অব্যাহতি চাইতে পারেন, তবে বাচ্চাদের টিকা নেওয়াতে বাধা দেয় এমন ধর্মীয় গ্রুপের সংখ্যা খুবই অল্প। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে যে এবছর যুক্তরাষ্ট্রে 600টি হামরোগের সন্ধান পাওয়া গিয়েছে। যদিও বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে দেশব্যাপী হামকে নির্মূল করা হয়েছে, 2000 সালের পর এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। ভাইরাসবাহিত সংক্রমণে গায়ে জ্বর বা র্যাশ দেখা যায় এবং নিউমোনিয়া এবং কানে না শোনার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে রোগের মৃত্যুও হতে পারে। কিছু কিছু পরিবারে এই টিকাদান পিতামাতা ও সন্তানদের মধ্যে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে, যেমনটি হয়েছে ওহাইওর যুবক এথান লিন্ডেনবার্গারের বেলায়। মার্চ মাসে 18 বছর বয়সী লিন্ডেনবার্গার কংগ্রেসে তার মায়ের ইচ্ছার বিরোধিতা করে টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জবানবন্দি দিয়েছে। সে আশা করে যে তার এই বিরোধিতার দৃষ্টান্ত অন্যান্যদের অনুপ্রাণিত করবে। ইথান লিন্ডেনবার্গার,
She talked openly about these beliefs. I'd argue with her about these and I'd be confused. I would have questions and they really weren't answered. And so I turned 18 and soon after that I called her and said, "Hey, I'm going to do this and I really hope you understand." Explained why I was going to do it and you know, even though there were some arguments,
আমার মা তার ভ্রান্ত ধারণা নিয়ে খোলাখুলি আমাকে বলতো আর আমি তার বিরোধিতা করতাম। আমার বহু প্রশ্নের কোনো উত্তর আমি পেতাম না। যখন আমার বয়স 18 হলো, আমি মাকে ডেকে বুঝিয়ে বললাম কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভুল বোঝাবুঝি, রাগ বিরাগ ও হতাশা পেরিয়ে আমি জানি আমি সঠিক কাজটি করেছি এবং কেন আমি তা অব্যাহত রাখব। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা নতুন কিছু নয়, তবে বিশেষজ্ঞরা জানান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এসব ভুল তথ্যের দ্রুত বিস্তৃতি ঘটছে। মহামারী সংক্রান্ত বিশেষজ্ঞ ডক্টর লাইসা ফিচ প্যাট্রিক বলেছেন,
I've had personal experiences with people who homeschool their children telling me as a physician they wouldn't vaccinate their children because they didn't believe in the safety. But we didn't hear about this as much because they didn't have social media to spread the messages.
বাড়িতে বাচ্চাদের পড়ান এমন বহু অভিভাবকদের অভিজ্ঞতার নিরিখে চিকিৎসক হিসেবে জেনেছি, এটি নিরাপদ নয় এমন বিশ্বাসে তারা শিশুদের টিকা দিতে চান না। তবে সামাজিক মাধ্যমে এই বার্তা ছড়ানোর সুযোগ তাদের না থাকায় আমরা তেমনটি শুনি না। এসব বিতর্কের মাঝেও আমেরিকায় টিকাদানের হার কিন্তু এখনও উঁচুতে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সমীক্ষা অনুযায়ী যুক্তরাষ্ট্রে 94% শিশু টিকার প্রথম ডোজটি পেয়ে থাকে, যা তাদের হাম, মাম্পস, রুবেলা এবং অন্যান্য টিকা প্রতিরোধক রোগ থেকে বাঁচাতে সাহায্য করে।
এবার রয়েছে আমাদের প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক আয়োজন, ইংরেজি শেখার আসর এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকের অনুষ্ঠানে আমরা আবারও খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, আমরা তো প্রতি সপ্তাহে এভরিডে গ্রামার অনুষ্ঠানে মজার কিছু বিষয় নিয়ে আলোকপাত করি। তাহলে আজকের বিষয়টি কি হবে?
হ্যাঁ সাবরিনা, আজকে আমরা আলোচনা করতে চাই ওয়ার্ড অর্ডার অফ অ্যাডজেক্টিভস নিয়ে। তার মানে হচ্ছে নাউনের আগে যদি একাধিক অ্যাডজেক্টিভ বসে নাউনকে কোয়ালিফাই করার জন্যে, তখন কিংবা সেই নাউনকে বর্ণনা করার জন্যে, তখন ঠিক কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে এবং কোনটা পরে বসবে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে চাই।
আচ্ছা, তাহলে কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে অথবা কোন অ্যাডজেক্টিভটা পরে বসবে, এটা নিয়ে কি কোনো নিয়ম আছে?
হ্যাঁ, নিয়ম তো অবশ্যই আছে, এবং সেই সব নিয়ম নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব।
আচ্ছা, তো সেই নিয়মটা কি রকম
সেটা বিশ্লেষণের আগে আজ এই অনুষ্ঠানে আমাদের যে অপর দুজন বন্ধু সবসময় থাকে, লুসিয়া আর কাভি, তারা কি বলছে এসো শোনা যাক তাহলে।
I'm thinking of getting some delicious Mexican food after work today.
Why not some Mexican delicious food?
'Cause that just sounds silly. Adjectives follow a particular order. You can't just throw them in anywhere.
Says who? I can say a beautiful red vase or a red beautiful vase. You'll still understand me.
True, but it might sound weird. Hear me out.
এখানে তো লুসিয়া বলছিল যে সে সুস্বাদু মেক্সিকান খাবারের কথা ভাবছে।
হ্যাঁ, আর কাভের প্রশ্ন ছিল কেন নয় মেক্সিকান সুস্বাদু খাদ্য।
হ্যাঁ, আমারও তো মনে হচ্ছিল এভাবেও তো বলা যেতে পারে।
হ্যাঁ, বাংলায় কথাটা ঠিক দুভাবেই বলা যায়, তবে ইংরেজিতে এগুলো একটা বিশেষ অর্ডার বা ক্রম অনুসারে বলা হয়, আর সেটা না হলে কিন্তু বাক্যটা যে একটু অন্যরকম ক্ষেত্র বিশেষে অর্থহীন শোনায়, সে কথাটাই আমাদের কিন্তু মনে করিয়ে দিল লুসিয়া।
হ্যাঁ, তো তাহলে এখানে ফুড এই নাউনটার আগে প্রথমে ডেলিশিয়াস এবং পরে মেক্সিকান, এই দুটি অ্যাডজেক্টিভ বসবে, তাই তো?
একদম ঠিক তাই, কারণ যেমনটি লুসিয়াও বলছে যে অ্যাডজেক্টিভগুলো একটি বিশেষ ক্রম অনুসারে বসানো হয় এবং যে কোনো একটা জায়গায় বসে দিলে কিন্তু হয় না।
তবে কাভি কিন্তু এ ব্যাপারে চ্যালেঞ্জ করছিল, সে বলছিল যে কে বলেছে অ্যাডজেক্টিভ নির্দিষ্ট অর্ডারে বসাতেই হবে?
হ্যাঁ, যেমন কাভে বলছে এমনটা তো বলাই যেত যে এ বিউটিফুল রেড ভেইস কিংবা আ রেড বিউটিফুল ভেইস।
হ্যাঁ, লুসিয়া বলছে সেটা বলাই যেতে পারে, কিন্তু ব্যাপারটা অনেক অদ্ভুত শোনাবে।
আর এ ব্যাপারে লুসিয়া আমাদের জানিয়ে দিচ্ছে একটি বিশেষ নিয়মের কথা।
A noun is usually modified by one or two adjectives, although there can be more.
Okay, so tell me about this adjective word order thing you were talking about.
The first thing to know is that opinion adjectives usually come before all other adjectives. Words like dangerous, difficult, and favorite express opinions.
Easy enough to understand.
প্রথমে লুসি একটা সাধারণ নিয়মের কথা বলছে, আর সেই নিয়মটা হচ্ছে যে সাধারণত নাউনকে মডিফাই করে একটি বা দুটি অ্যাডজেক্টিভ, যদিও অ্যাডজেক্টিভের সংখ্যা আরও বেশি হতে পারে।
হ্যাঁ, তবে কাভের মতো কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ কিভাবে নাউনের আগে সাজানো হবে, কিভাবে ঠিক করা হবে যে কোনটা আগে বসবে এবং কোনটা পরে বসবে, তো এই ওয়ার্ড অর্ডারটা আসলে কিভাবে হবে?
চমৎকার প্রশ্ন, সেটা নিয়ে আমাদের আলোচনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো। এই সম্পর্কে লুসিয়া বলছে যে প্রথমে দেখতে হবে যেসব অ্যাডজেক্টিভসে মতামত বা ওপিনিয়ন ব্যক্ত করা হয়, সেই সব অ্যাডজেক্টিভ কিংবা সেই অ্যাডজেক্টিভ সবার আগে বসবে।
হ্যাঁ, যেমন ফুড বর্ণনা করতে গিয়ে লুসিয়া বলেছিল, মানে মেক্সিকান শব্দটির আগে সে ব্যবহার করেছিল ডেলিশিয়াস।
হ্যাঁ, আর এর কারণ হচ্ছে ডেলিশিয়াস অ্যাডজেক্টিভটি আসলে মতামত প্রকাশ করছে।
সেজন্যই বোধহয় লুসিয়া বলছিল যে মতামত প্রকাশকারী অন্যান্য অ্যাডজেক্টিভও বাক্যের আগেই বসানো হয়, যেমন ডেঞ্জারাস, ডিফিকাল্ট, ফেভারিট, এই ধরনের অ্যাডজেক্টিভস।
হ্যাঁ সাবরিনা, একদম ঠিক বলেছো। এবার তাহলে শোনা যাক অন্যান্য অ্যাডজেক্টিভ বসানোর ক্রমধারা সম্পর্কে।
After opinion adjectives, you then have size, age, color, nationality, and material.
Wait a minute. What about quantity, like the three blind mice?
Oh, when a number is used as an adjective, it tops all, even opinion.
Got it. So without numbers, opinion adjectives come first, like the costly rugs.
Yes. Then size, then age, then color, then nationality, then material.
That sounds wordy.
Just stick to that word order and don't use more than two adjectives for each noun.
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে opinion adjectives এর পরে অন্যান্য adjectives বসানো হয় এই ক্রমধারায়: size, age, color, nationality এবং material. তবে লুসিয়ার এই ব্যাখ্যার পরে কাভে আরও একটা কথা জানতে চাইছে যে পরিমাণ বা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ ঠিক কোথায় বসবে। যেমন দ্য থ্রি, যেমন আমরা বলতে পারি যে দ্য থ্রি ব্লাইন্ড মাইস।
হ্যাঁ, এবং কাভের এই প্রশ্নের জবাবে লুসিয়া বলছে যে কোনো সংখ্যা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু সবার আগে বসে। এমনকি ওই যে একটু আগে আমরা বলছিলাম মতামত প্রকাশের কথা, ওপিনিয়ন প্রকাশের কথা, সেই ওপিনিয়ন প্রকাশের আগেও সংখ্যাটা কিন্তু সবার আগে বসবে।
হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে কাভে ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছে পুরোপুরি। মানে সে বলছিল যে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যদি ওই বাক্যে না থাকে তাহলে মতামত আগে বসবে।
হ্যাঁ, যেমন দ্য কস্টলি রাগ। আর লুসিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এর পরপরই আসবে সাইজ, যেমন ধরো দি কস্টলি টাইনি রাগ, আর তারপর আসবে বয়স, তারপর রং, তারপর সেটা কোন দেশের সেই কথাটা, তারপর সেটা কিসে তৈরি সেই অ্যাডজেক্টিভটাও। তাহলে পুরো বাক্যটা কি হবে সাবরিনা?
হ্যাঁ, আপনি যেভাবে বিবরণ দিলেন, যে নিয়মটির কথা বললেন, তো সেভাবে যদি আমরা সাজাই তাহলে বাক্যটি এরকম হবে: দ্য কস্টলি টাইনি 500-year-old ব্লু পার্সিয়ান সিল্ক রাগস।
বাহ লুসিয়া, এই কথাটাই আসলে আমাদের মনে করিয়ে দিল যে অ্যাডজেক্টিভের ব্যাপারে সঠিক ওয়ার্ড অর্ডার অনুসরণ করা প্রয়োজন। তবে প্রতিটি নাউনের জন্যে পারতপক্ষে দুটোর বেশি অ্যাডজেক্টিভ ব্যবহার না করাই ভালো, নাহলে অনেক কনফিউশন আসে। এটা তো একটা এক্সাম্পল তুমি দিলে অনেকগুলো অ্যাডজেক্টিভ নিয়ে, কিন্তু সাধারণ অর্থে দুটো অ্যাডজেক্টিভ থাকলেই বোধহয় যথেষ্ট। তাহলে এবার তুমি বুঝতে পারছো আশা করি?
হ্যাঁ আমি বুঝতে পেরেছি।
তাহলে এখন তো এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে, আর ওঠার আগে যথারীতি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এবার তাহলে আমাদের ইংরেজি শেখার এই আসর এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
Introducing the Voice of America's News Words,
where you learn American English words in the news.
শিগগিরই আসছে
ইংরেজি শেখার নতুন আয়োজন
News Words।
থাকছে আমেরিকান সংবাদে ব্যবহৃত হয় এরকম কিছু শব্দ,
dire,
a situation that is dire requires immediate action,
witch hunt,
this is a witch hunt like nobody's ever seen before,
smuggle,
to smuggle means to move someone or something from one country into another illegally,
আর এই রকম শত শত নতুন শব্দ নিয়ে আসছে News Words।
অপেক্ষা করুন News Words এর জন্য।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর, ট্রাই নেশন সিরিজ ত্রিদেশীয় সিরিজ ক্রিকেটে চলছে আয়ারল্যান্ডের ডাবলিনে। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আয়ারল্যান্ড তিনটি দেশ তাতে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রাই নেশন সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। 261 রান করেছিল 9 উইকেটের বিনিময়ে নির্ধারিত 50 ওভারে। জবাবে বাংলাদেশ মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 216 রান মাত্র 2 উইকেটের বিনিময়ে। তামিম 80 রান করেছেন এবং সৌম্য করেছেন 73 রান। বর্তমানে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান 38 রানে, মুশফিকুর রহিম 11 রানে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন দিলু খন্দকার। দিলু ভাই, আজকে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান হোপ 109 রান করলেন 132 বলে এবং 51 রান করেছেন চেইজ 62 বলে। বাংলাদেশের বোলিংয়ে 3টি উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি মুর্তাজা, 10 ওভার বল করেছেন 3 উইকেট নিয়েছেন। সাইফুদ্দিন 2টি উইকেট নিয়েছেন, মুস্তাফিজ 2টি উইকেট নিয়েছেন, সাকিব ইকোনমি বল করেছেন 10 ওভারে 33 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন, মেহেদীও চমৎকার বল করেছেন 10 ওভারে 38 রান। দিলু ভাই, খেলা দেখে কি মনে হচ্ছে?
ঠিক তাই, যে খেলার আগের দিন বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি একটা কথা বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে, সেটা ঠিক, কিন্তু আমরা শুরু করব আমাদের নিজেদের মতো করে। বোলার ব্যাটসম্যান সবাইকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে, তাহলে এই জয়টা চলে আসবে। এবং প্র্যাকটিস ম্যাচে মাশরাফির অ্যাবসেন্সে বাংলাদেশ হেরে গিয়েছিল আয়ারল্যান্ড 11 এর কাছে, কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেই কিন্তু দুর্বল বাংলাদেশ, বিশেষ করে ক্যাপ্টেন মাশরাফির ছয় বদলে গেল, নিজে বল করেছেন 3 উইকেট তুলে নিয়েছিলেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা বলে ক্যাপ্টেন নিজের থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে সাথে করে এই সাইফুদ্দিন মোত্তাকিব সাকিব মেহেদি হাসান, বাংলাদেশের যে 5 বোলার বিশ্বকাপে খেলবে তাদেরকে নিয়েই হয়তো এই মহড়াটা হয়ে গেল। এবং সব বোলারই কিন্তু ভালো বল করেছেন, যদিও মুস্তাফিজ অনেক রান দিয়েছেন, 84 রানে 2 উইকেট নিয়েছেন, তারপরে এটা কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের বেস্ট বোলিং অ্যাটাক, এটাকে তারা এই টুর্নামেন্টে খেলছেন যে ওয়ার্ল্ড কাপে তারা যে একাদশটা নিয়ে খেলবেন তারই একটা মহড়া হয়ে গেল এবং সেখানে ব্যাটসম্যানরা কিন্তু মোটেই হতাশ করেননি। তামিম আর সৌম্য সরকার যে
124 কিছুক্ষণের মধ্যে লিভারপুল এবং বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলতে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
জি, এবং শুরুই করছি আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের একটি রিপোর্ট দিয়ে।
ঢাকায় পাটকল শ্রমিকরা যাত্রাবাড়ি মোড় অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। খুলনা থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানকার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। পাটকল শ্রমিক নেতারা অভিযোগ করেছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর গত 25 এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয় নাই। শ্রমিক নেতারা বুধবারও তাদের ধর্মঘট এবং অবরোধ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য সমাচার এবং সংবাদ শিরোনাম কয়েকটি। মালয়েশিয়া বলছে দেশটির 1MDB তহবিল থেকে তসরুফ করা শত শত কোটি ডলার যুক্তরাষ্ট্র এখন ফেরত দিতে শুরু করেছে। মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল টমি থমাস আজ মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার দফতর এবং রেড গ্রানাইট পিকচার্সের মধ্যে সম্পন্ন রফার অংশ হিসেবে দেও 5,70,00,000 পরিমাণ অর্থ তাদের হাতে এসেছে। এই রেড গ্রানাইট পিকচার্স হল একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, যৌথভাবে যার অর্থ লগ্নি করেন সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী রাজীব রাজাকের সৎ ছেলে। উনি ওই 1MDB তহবিল গড়েছিলেন এবং বর্তমানে তহবিল তসরুফের কয়েক ডজন মামলায় বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এই রেড গ্রানাইট পিকচার্সই 2013 সালে হলিউডে ওয়ুলফ অফ ওয়াল স্ট্রিট ছবি নির্মাণ করেছিলেন, যার অভিনয়াংশে ছিলেন তারকা অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। ওই ছবি নির্মিত হয়েছিল 1MDB তহবিলের তসরুফ করা অর্থ দিয়ে। এবার সংবাদ শিরোনাম কয়েকটি। রয়টার্সের যে দুই সংবাদকর্মীকে মিয়ানমারের উপনিবেশিক আমলের সরকারি গোপন তথ্য আইনে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে এখন মুক্তি দেওয়া হয়েছে। ওয়া লোন এবং কিয়াও সো হু সেই হাজার হাজার কারাবন্দির সঙ্গে মুক্তি পেলেন প্রেসিডেন্ট উইন মিন্ট, যাদেরকে কিনা এপ্রিলের 17 তারিখে শুরু ঐতিহ্য ধারার নববর্ষ পালনের কাছাকাছির সময়ে সরকারের বাৎসরিক ক্ষমা মঞ্জুরির অংশ হিসেবে মুক্তি দেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান আজ মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। ওদিকে যখন কিনা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে পরিচালিত রবার্ট মোলারের রিপোর্ট কাটছাঁট করে সংক্ষিপ্ত কলেবরে নিয়ে আসার আগের অবয়বে যা ছিল সেটা দেখার বা পড়ার সুযোগ নিয়ে উত্থিত বিরোধ নিষ্পত্তির চেষ্টায় দুপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার। চীন নিশ্চিত করে জানিয়েছে যে তাদের শীর্ষ বাণিজ্য আলোচক নতুন প্রস্থের বাণিজ্য সংলাপে অংশ নিতে এ সপ্তাহেই পরের দিকে যুক্তরাষ্ট্র সফর করবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের দ্রব্য সামগ্রীর ওপর $100,000,000,000 শুল্ক আরোপের যে হুমকি উচ্চারণ করেছেন, গোটা প্রক্রিয়াতেই বিস্তর বিলম্ব ঘটছে এ মন্তব্য করে চীনের ওই আলোচক আসছেন তা সত্ত্বেও। পাকিস্তানের জাতিসম্প্রদায় গোষ্ঠীভিত্তিক পশতুন তাহাফুজ মুভমেন্ট PTM বলছে আফগানিস্তানের কাছ থেকে এবং ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদের তহবিল যোগানো হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেটা সঠিক নয়। পক্ষান্তরে PTM প্রধান মঞ্জুর পশতিন বলছেন সামরিক বাহিনী নিজেদের অকর্ম কুকর্ম ঢাকতেই তাঁর দলের নামে কালিমা লেপনের উদ্যোগ নিয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন ভাস্কো ভালারেজ। এবং সেই সাথে আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.